ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
সাত দিনেরও কম সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের চার স্থানীয় নেতাকে কথিত ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তথ্য প্রযুক্তি আইনের একটি ধারা, আলোচিত এই 57 ধারাটি বাতিলের দাবি উঠেছে।
গৌতম গুপ্তের প্রতিবেদন রয়েছে।
ভারত আর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা দ্বয় অজিত দোভাল আর সরতাজ আজিজের মধ্যে সোমবারের বৈঠক অনুষ্ঠিত হবে কেবল যদি সুষমা স্বরাজের দুটি শর্ত পাকিস্তান মেনে নেয়।
তবে গোড়াতেই থাকছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের মধ্যকার উত্তেজনাপূর্ণ অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছে আজ রাতে। এই অচলাবস্থা দুই প্রতিপক্ষকে যুদ্ধের মুখোমুখি নিয়ে এসছে। সৌলের একত্রীকরণ মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে ইয়নহ্যাপ বার্তা সংস্থা জানাচ্ছে যে আজ শনিবার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে এই আলোচনা হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে মধ্যরাত পেরিয়েও এই আলোচনা চলছিল বলে বার্তা সংস্থাটি জানায়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিম কোয়ান জিন এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সহকারী ওয়াং পিয়ং সো এই বৈঠকে অংশ নিচ্ছেন। পিয়ংইয়ং এর অনুরোধে অনুষ্ঠিত এই জরুরি বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে উত্তর কোরিয়া পূর্ণাঙ্গ যুদ্ধ সম্পর্কে সোল সরকারকে হুমকি দিয়েছিল। দক্ষিণ কোরিয়াকে সীমান্তের কাছাকাছি পিয়ংইয়ং বিরোধী সম্প্রচার বন্ধের জন্য উত্তর কোরিয়া স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। দক্ষিণ কোরিয়া তা মানতে অস্বীকৃতি জানায় এবং বাধ্যত কোনোরকম দুর্ঘটনা ছাড়াই সেই সময়সীমা পেরিয়ে যায়। অ্যামস্টারডাম থেকে প্যারিসগামী একটি ট্রেনে বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। ঘটনার বেশি দূর গড়ানোর আগেই তিনজন আমেরিকান সহ অন্য যাত্রীরা বন্দুকধারীকে ধরে ফেলেন। ফরাসি কর্মকর্তারা জানাচ্ছেন বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি, তবে সন্ত্রাসবিরোধী পুলিশের নেতৃত্বে তদন্ত চলছে। পুলিশ এরই মধ্যে মরক্কোর বংশোদ্ভূত 26 বছর বয়সী ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় ওই যুবকের কাছে একটি AK-47 রাইফেল, একটি পিস্তল এবং একটি ছোট ছুরি ছিল। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনেভ বলেন সন্দেহভাজন ওই ব্যক্তিকে দেশটির উত্তরের শহর অ্যারেসের ট্রেন স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কেজেনেভ জানান বন্দুকধারীকে নিরস্ত্র করতে তিনজন আমেরিকান সাহায্য করেছেন, যার মধ্যে একজন আহত হয়েছেন। তিনি বলছিলেন ওই তিন আমেরিকানের সাহসিকতা ছাড়া আমরা নিশ্চিতভাবেই ভয়ানক এক ট্র্যাজেডির মুখোমুখি হতে যাচ্ছিলাম। ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইনের একটি ধারা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এই ধারায় সংবিধান প্রদত্ত চিন্তা ও বিবেকের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয় সাংবাদিক প্রবীর সিকদারের গ্রেপ্তার ও তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার পর আলোচিত এই 57 ধারাটি বাতিলের দাবি উঠেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মানবাধিকার কর্মী, সংবিধান বিশেষজ্ঞ, সাংবাদিকরা ও সোচ্চার শাসক দলের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান ধারাটি অবিলম্বে সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ দলীয় এমপি ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন সংবিধান চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দিয়েছে, এটা নিরঙ্কুশ, এটা নিয়ন্ত্রণ করে সংসদ কোনো আইন পাশ করতে পারে না। তিনি বলেন প্রবীর সিকদারের ফেসবুক স্ট্যাটাস চিন্তা ও বিবেকের স্বাধীনতার বহিঃপ্রকাশ, তার ক্ষেত্রে যা ঘটেছে সবটাই সংবিধানের বরখেলাপ। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক মনে করেন 57 ধারাটি সাংঘর্ষিক। প্রধানমন্ত্রী তত্ত্ব উপদেষ্টা ইকবাল সুবান চৌধুরী বলেছেন সাংঘর্ষিক নয়, তবে মত প্রকাশের স্বাধীনতা ও আইনের প্রয়োগ দু ক্ষেত্রেই কিছুটা বাড়াবাড়ি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেছেন 1757 সনে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল, আরেক 57 কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির মহাপরিচালক আয়াদ আল মাদানি। আর এরই ওপর ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির মহাসচিব আইয়াদ আল মাদানী তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন। ওয়াইসির মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এটি তার দ্বিতীয় দফায় বাংলাদেশ সফর। সফরকালে তিনি রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং একই দিনে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক করবেন। মুসলিম দুনিয়ার বিভিন্ন বিষয়াদি, বিশেষ করে ইয়েমেন, সিরিয়া, মালেব, হাউতি বিদ্রোহীদের হামলা এবং সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা সহ সমসাময়িক বিষয়াদি আলোচনায় উঠবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওয়াইসি মহাসচিব ঢাকায় ICDDRB হাসপাতাল এবং গবেষণাগার পরিদর্শন করবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত আর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা যথাক্রমে অজিত দোভাল এবং সরতাজ আজিজের মধ্যে দিল্লিতে সোমবার বৈঠক অনুষ্ঠিত হতে পারে যদি ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দুটি শর্ত পাকিস্তান মেনে নেয়। শর্ত দুটি কি এবং ওই বৈঠকের সম্ভাবনা কতটুকু সে সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
এক, সোমবারের বৈঠকে কোনোভাবেই কাশ্মীর প্রসঙ্গ তোলা চলবে না। দুই, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের সঙ্গে পাকিস্তানের নেতারা কোনো কথাবার্তা বলবেন না। শর্ত দুটি পাকিস্তান মেনে নেবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের ব্যাখ্যা হলো, দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফ এক মাস আগে মেনেই নিয়েছিলেন এই বৈঠকে কেবলমাত্র সন্ত্রাস নিয়েই কথাবার্তা হবে। পাকিস্তানের আবার ব্যাখ্যা হচ্ছে, দ্বিপাক্ষিক সমস্ত বিষয় নিয়েই আলোচনা চলা উচিত। এর উপর আবার হুরিয়াত নেতাদের সঙ্গে আজিজ দিল্লিতে বৈঠক করতে চাওয়ায় আপত্তি তুলেছে ভারত। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে আর মনে হচ্ছে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের শহর কিসমায়োতে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানাচ্ছেন যে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে দুজন আত্মঘাতী বোমাবাজ সেখানকার সেনা ছাউনিতে প্রবেশ করলে অন্তত 10 জন সৈন্য নিহত এবং আরও 20 জন আহত হয়। বোমাবাজরা একসময়কার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা কিনা এখন সামরিক শিবির, তার ফটকে গাড়ি নিয়ে ধাক্কা দেয়। একজন সোমালি কর্মকর্তা জানাচ্ছেন যে ওই সেনা ছাউনিতে কেনিয়া ও সোমালি সৈন্যদের আফ্রিকান শান্তিরক্ষী বাহিনী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা সেখানকার ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াই করতে পারে। ওই আক্রমণে 2 জন জঙ্গিও নিহত হয় এবং অপর 2 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। টুইটারে সোমালিয়া আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী জানায় যে নিরাপত্তা কর্মকর্তারা আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করছে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব বলছে যে তারা এই আক্রমণ চালিয়েছে এবং দাবি করছে যে খবরে যেমনটি বলা হয়েছে নিহতের সংখ্যা তার চাইতেও বেশি। আজ শনিবার কাবুলের একটি হাসপাতালের অদূরে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। আফগান রাজধানীতে কর্মকর্তারা বলছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া খবরে বলা হচ্ছে যে কাবুলের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় বোমাবাজরা বিদেশি বাহিনীর একটি যানবাহনকে লক্ষ্য করে এই আক্রমণ চালায়। প্রাথমিক হিসেবে বলা হয়েছে যে এই বিস্ফোরণে অন্তত 3 জন আফগান অসামরিক লোক নিহত হয়। তবে পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার বলছে যে নিহতের সংখ্যা 10-এ পৌঁছতে পারে। ভারতে কৃষক আত্মহত্যা নিয়ে কেন্দ্রের তরফে যে তথ্য দেওয়া হয়েছে তাতে আদৌ সন্তুষ্ট করতে পারেনি দেশের শীর্ষ আদালতকে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে শুনুন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে কৃষক আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবেই কমেছে। তার জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছে, কৃষক আত্মহত্যার সংখ্যা কমেছে বলে সরকার যে দাবি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চলতি বছরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক থেকে আদালতের কাছে জানানো হয়, 2009 সাল থেকে দেশে কৃষক আত্মহত্যা একটু একটু করে কমেছে। আদৌ কি তাই? প্রশ্ন তুলে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে রাষ্ট্রসংঘ ভারতকে সুইসাইড ক্যাপিটাল বা আত্মহত্যার আধার বলে ঘোষণা করেছে। বিশ্বের যে সমস্ত দেশে সব থেকে বেশি আত্মহননের ঘটনা ঘটে, দক্ষিণ এশিয়ার এই দেশ রয়েছে প্রথম সারিতে। আবার এই আত্মহত্যার ঘটনার অধিকাংশই গ্রামে, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেট বলে পরিচিত গোষ্ঠীর আরেকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। কর্মকর্তারা শুক্রবার বলেন যে ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ফাজিল আল হায়ালিকে 18 আগস্ট হত্যা করা হয় যখন তিনি ইরাকের মোসুল শহর সফর করছিলেন। ইসলামিক স্টেটের প্রচার মাধ্যম কর্মী আবু আবদুল্লাহ এই হামলায় নিহত হন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বাংলাদেশে 7 দিনেরও কম সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের 4 স্থানীয় নেতাকে কথিত ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন দলে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক শোনা যাচ্ছে। আইন সালিশ কেন্দ্রের প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মন্তব্য সহ ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
মানবাধিকার সংগঠনগুলোর হিসেব অনুযায়ী গত 10 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2000-এর বেশি মানুষ। এদের মধ্যে অধিকাংশই বিরোধী দলের সদস্য এবং সাধারণ মানুষ। এ নিয়ে বিভিন্ন দেশ, দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো সবসময় সোচ্চার এবং প্রতিবাদী। গত 1 সপ্তাহেরও কম সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের 4 জন সদস্যকে কথিত ক্রস ফায়ারে বা বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। এ নিয়ে ছাত্রলীগ যুবলীগ প্রতিবাদ জানিয়েছে। তবে খোদ ক্ষমতাসীন দলের মধ্যে এ নিয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্ক রয়েছে বিস্তর। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যেই হোক আমরা কোনো ছাড় দেব না। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কঠোর অবস্থান নিয়েছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের সিনিয়র নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত এমপি বলেছেন, বিএনপি ক্রসফায়ারের মাধ্যমে সন্ত্রাস দমনের যে সমাধান খুঁজেছিল তা এখনো চলছে। আইনি প্রক্রিয়ায় এবং রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে, ক্রসফায়ার কোনো সমাধান নয়। আইনমন্ত্রী আনিসুর হক আইন অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলিনুর তাপস কথিত ক্রসফায়ারের ঘটনাকে তথাকথিত গদবাঁধা গল্প বলে উল্লেখ করেন। ক্রসফায়ারের ঘটনা নিয়ে ক্ষমতাসীন দলে উদ্বেগ এবং অস্থিরতার সৃষ্টি হয়েছে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, কথিত ক্রসফায়ার কোনো সমাধান নয়, বরং এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল ভয়েস অফ আমেরিকাকে বলেন, অবশেষে সরকারি দলের পক্ষ থেকে ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলা নিঃসন্দেহে একটি ইতিবাচক ঘটনা।
এটার একটা ইতিবাচক দিকটা অবশ্যই রয়েছে, এই অর্থে যে আমাদের 2004 সাল থেকে যে প্রচেষ্টাটা ছিল সেটা হলো যে নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের এই বিষয়টাকে পরিষ্কার করে তুলে ধরা যে সন্ত্রাস দিয়ে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়, এবং যদি এই পন্থা আমরা অবলম্বন করেই চলি তাহলে কোনো না কোনো সময় সেটা আবার আমাদের নিজেদের উপরে এসে পড়বে। তো নিজেদের উপরে এসে পড়ুক না পড়ুক, বিষয়টা নীতিগত ভাবেই অন্যায় এবং আমাদের সংবিধান বহির্ভূত এবং বিচার বহির্ভূত। অতএব সে ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র কিংবা রাষ্ট্র বহির্ভূত কোনো শক্তি এটা ব্যবহার করা করতে পারা উচিত না। যদি কেউ করে থাকে সেটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচারিক আওতায় এসে তাদের যারা দায়ী তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া উচিত। সেইভাবেই একমাত্র সন্ত্রাস নির্মূল করা যায়, সন্ত্রাস দিয়ে নয়। সে ব্যাপারে তো আমাদের দাবি অব্যাহতই আছে এবং আমরা আশা করব যে এই ধরনের জনমত যদি আরো সোচ্চার হতে থাকে, এবং এটা তো আমাদের জন্য একদিক থেকে একটা অত্যন্ত সুখবর যে এখন নীতি নির্ধারণী পর্যায়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে,
বলছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত হওয়া প্রয়োজন।
বহির্ভূত হত্যাকাণ্ড আমি কখনো সমর্থন করি না। সমস্ত হত্যাকাণ্ডেরই কিন্তু তদন্ত হওয়া উচিত সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, এবং যারাই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে যে কারণেই হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের আত্মরক্ষার্থে যদি কোনো গুলি ছড়ে বা কেউ মারা যায় সেটাকে তারা বলছে যে এটা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আমার কথা হলো যে যেভাবে নিহত হোক এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এবং সমস্ত হত্যাকাণ্ডকেই আমি বলবো যে এগুলা আইনের শাসন বিরোধী,
বলছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। এদিকে সিপিবি বাসদ ক্ষমতাসীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং ডক্টর কামাল হোসেন কথিত ক্রস ফায়ার বন্ধ করার দাবি জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশিষ্ট শিক্ষাবিদ খান বাহাদুর আহসানউল্লাহ প্রতিষ্ঠিত ঢাকা আহসানিয়া মিশন 1958 সাল থেকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম সম্প্রতি যুক্তরাষ্ট্রে আসেন। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে তাঁর সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
কাজী রফিকুল আলম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
প্রথমেই আপনার কাছে সংক্ষেপে জানতে চাইব, ঢাকা আহসানিয়া মিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত কি ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং সেই কর্মকাণ্ড সমাজের কোন কোন ক্ষেত্রে কিভাবে অবদান রাখছে?
ধন্যবাদ। আসলে 1958 সালে ঢাকা আহসানিয়া মিশন প্রতিষ্ঠিত হয়। হযরত খান বাহাদুর আহসানউল্লাহ সাহেবের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি শিক্ষাবিদ ছিলেন। তো আমরা 1976 সাল থেকে উন্নয়নমূলক কাজ শুরু করেছি, যেটা স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। তো আমাদের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের কাজ রয়েছে, গণশিক্ষা বা শিক্ষা নিরক্ষতা মুক্তিকরণের কাজটা বড় ধরনের। আর যারা স্কুলে আউট অফ স্কুল চিলড্রেন আছে, যাদেরকে স্কুলে সেকেন্ড চান্স এডুকেশন দেওয়ার জন্যে আমরা কাজ করছি মোটামুটিভাবে দেশব্যাপী। বর্তমানে প্রায় 3 লক্ষ লোককে আমরা লেখাপড়া শেখাই প্রতি বছর, এবং আমাদের আরও আছে হেলথ সেক্টরে অনেক বড় ধরনের কাজ আছে, এবং এই ধরনের বিভিন্ন এনভায়রনমেন্ট প্রোগ্রামের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে।
তো শিক্ষাক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যেই ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে ক্যান্সার নিরাময়ে আপনারা একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এই হাসপাতালের পরিকল্পনা কি এবং কতদূর কাজ হয়েছে, এবং ভবিষ্যতে এটা পুরো মাত্রায় শুরু হতে কত সময় লাগতে পারে?
এটা আপনার 1994 সালে আমরা প্রথমে এটা আইডিয়া নিয়েছিলাম, তারপর কাজ শুরু হয় 2005 সালে, এবং আমরা আজ পর্যন্ত প্রায় সম্পূর্ণ ফিজিক্যাল স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। বর্তমানে আমরা আউটডোর ফ্যাসিলিটিস, ইনডোর ফ্যাসিলিটিস 50 বেডের মতন দিচ্ছি। আর আমাদের হলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, ডায়াগনোস্টিক সার্ভিসেস শুরু করেছি। তো আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে প্রায় 8 তলা পর্যন্ত সমাপ্ত করা সম্ভব হবে, এবং আগামী বছরের মাঝামাঝির মধ্যে আমরা সম্পূর্ণ হাসপাতালটা ফাংশন করতে পারবো। জনগণের অর্থে অর্থানুকূল্যে সম্পূর্ণ কাজ হয়েছে, এবং সে বাংলাদেশের জনগণ, এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণের প্রচেষ্টা ছাড়া কোনো ভালো প্রচেষ্টা গড়ে উঠতে পারে না। তো আমাদের এই কাজের জন্য এই পর্যন্ত যে সাহায্য সহযোগিতা পেয়েছে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ঢাকা আহসানিয়া মিশনের বিভিন্ন প্রকল্পে যে অর্থায়ন হয়, এই অর্থায়নটি আপনারা কীভাবে জোগাড় করেন?
আমাদের প্রতিষ্ঠানগুলো জোরে গড়ে উঠেছে জনগণের অর্থে, এবং আমাদের সদস্যদের অর্থের অর্থনৈতিক জোরে গড়ে উঠেছে। কিন্তু যে কোনো প্রজেক্ট যেটা আপনার 3-4 বছর মেয়াদী প্রজেক্ট প্রোগ্রাম, এগুলো ডোনার পার্টনারদের অর্থ সাহায্য করলে, তার মধ্যে বড় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, USAID, বহু সংগঠন আছে যারা আমাদের বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য সাহায্য করে থাকেন।
মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার মানে স্পষ্টভাবে বলার মতো কিছু কাজকর্মের বিবরণ দিতে পারবেন?
যেমন আমরা আপনার চাইল্ড উইমেন ট্রাফিকিং এর বিরুদ্ধে কাজ করি, ড্রাগ এবং টোবাকোর এগেনস্টে কাজ করি, সেটার জন্য আমাদের কয়েকটা ড্রাগ ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, এবং মেয়েদেরও ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারও আছে। তো আরেকটা জিনিস হলো কি, যে যারা পথ শিশু বা শিশুরাদের জন্য আমরা শিক্ষা তো কাজ করছি, কিন্তু তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আমরা বর্তমানে পঞ্চগড়ে চিলড্রেন ভিলেজ থেকে আরম্ভ করে চিলড্রেন সিটি পর্যন্ত 10 ভিলেজ গড়ার চেষ্টা কাজ চলে যাচ্ছে, ইতিমধ্যে একটা গড়ে উঠেছে।
আপনার বিভিন্ন সময়ে বিদেশে যেতে হয়, আপনি এবারও যুক্তরাষ্ট্রে এসেছেন একটি সম্মেলনে যোগ দিতে, এবারকার প্রোগ্রাম সম্পর্কে আপনি একটু যদি বলেন আমাদের।
আমাদের নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি বলে একটা, নাবিক বলে একটা সংগঠন আছে, তারা বাংলাদেশে কিছু কাজ করতে চায়।
কাজী রফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকা যে আমাকে সুযোগ দিয়েছে কথা বলার, সেই জন্য ধন্যবাদ।
এখন আজকের বিজ্ঞান পর্ব। আমেরিকা প্রায় 2 কোটি 30 লক্ষেরও বেশি মানুষ এমন সব জায়গায় থাকেন যে তারা তাজা শাকসবজি, তরি তরকারি থেকে বঞ্চিত হচ্ছেন লাগাতার। ভয়েস অফ আমেরিকার এ সম্পর্কিত একটি রিপোর্ট আপনাদের শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ফুড ডেজার্ট বা খাদ্যের মরুভূমির সংজ্ঞা দেয় এভাবে। শহরের বিভিন্ন পাড়া এবং মফস্বল শহর যেখানে তাজা, স্বাস্থ্যকর এবং লোকজনের কেনার সামর্থ্য থাকবে সেরকম খাদ্য পাওয়া যায় না। তার অর্থ হচ্ছে শহরগুলোতে আপনি হেঁটে গ্রোসারির দোকানে যেতে পারছেন না, আর গ্রামাঞ্চলে এক ঘন্টার বেশি সময় ধরে গাড়ি চালিয়ে গিয়ে আপনার তাজা শাকসবজি, মাছ, মাংস কিনতে হবে। ক্যাপিটাল এরিয়া ফুড ব্যাংক সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর ম্যারিয়ান পিল বলেন, দরিদ্র এলাকাগুলোতে এই সমস্যা হয় কারণ দোকানদাররা সেসব স্থানে দোকানপাট খুলতে ইতস্তত করে।
খুচরো বিক্রেতারা একটা কারণেই দোকান দেয়, তারা লাভ করতে চায়। একটা ধারণা আছে যে ওইসব এলাকায় খুব একটা আয় হয় না, এমন না যে লোকজনদের খাদ্যের প্রয়োজন নেই, কিন্তু সেখানে লোকজন অন্যান্য এলাকার মতো কেনাকাটা করবে না। অন্যান্য চিন্তাও আছে, যেমন অপরাধমূলক তৎপরতা।
ওয়াশিংটন ডিসি 8টি এলাকায় বিভক্ত, এগুলোকে বলা হয় ওয়ার্ডস। শহরে যে প্রায় 40টির মতো গ্রোসারি দোকান আছে সেগুলোতে তাজা শাকসবজি বিক্রি করা হয়, সেগুলোর প্রায় এক চতুর্থাংশের বেশি একটি ওয়ার্ডেই। পরিস্থিতি মোকাবেলা করার জন্য 3 বছর আগে ব্রেড ফর দ্য সিটি সংগঠনটি খাবার সংগ্রহের এক কার্যক্রম হাতে নেয়। প্রতি রবিবার সংগঠনটির একটি টিম উন্নতমানের বাজারগুলোতে যান এবং যেসব ফলমূল ও শাকসবজি বিক্রি হয়নি সেগুলো সংগ্রহ করেন।
আমাদের অধিকাংশ খদ্দের তাজা শাকসবজি পছন্দ করেন, তারা খুব খুশি হন আমাদের কাছে যখন টাটকা শাকসবজি থাকে।
খাদ্য সংগ্রহ কার্যক্রমের সমন্বয়ক হচ্ছেন কিট লেমন্স।
আমি আমার কাজ খুব ভালোবাসি। তাদের বিভিন্ন ধরনের সবজি, যেমন লাউ, শাক কিংবা এমন কোনো সবজি যেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, সেগুলো দেই, কারণ আমি জানি তাদের কত কষ্ট করতে হয়। সবাই তাদের জীবনে সাহায্য পান না।
শেগুফতন স্ট্রিন কুইন, ভয়েস অফ আমেরিকা।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার রোহিঙ্গা জনগোষ্ঠীর চরম দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বার্মার রাখাইন রাজ্যে মুসলমান সংখ্যালঘু জনগণের বসবাস, যারা আজ ধর্মীয় ভিত্তিক বৈষম্য, সহিংসতা আর শোষণের শিকার। বার্মার সেনাবাহিনী তাদের ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে কায়িক শ্রমে বাধ্য করেছে। তাদের চলাচলের অধিকারে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। চিকিৎসা সেবা ও খাদ্যপ্রাপ্তির ব্যাপারে বাধানিষেধ আরোপিত হয়েছে। বিবাহ অনুষ্ঠান, ঘরবাড়ির মালিকানা এবং ধর্মীয় স্থাপনা সংরক্ষণ বিষয়ে তাদের নানাবিধ বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। বংশ পরম্পরায় বার্মায় বসবাস করা সত্ত্বেও পূর্ববর্তী সামরিক শাসকদের কঠোর দমন নীতির কারণে তাদের রাষ্ট্রহীন করা হয়েছে। লক্ষ লক্ষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী আজ শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। আজ জীবনধারণ, বাজারহাট, কেনাকাটা অথবা মসজিদে গমনের মতো ব্যাপারে রয়েছে তাদের যৎসামান্য প্রবেশাধিকার। অনবরত তাই তারা ঝুঁকিপূর্ণ মনুষ্য পাচারের শিকার হচ্ছেন, যাদের বিদেশে উন্নত জীবন ধারণের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অভিযান এবং অব্যাহত দমননীতির কারণে আনুমানিক 5 লক্ষ অলিখিত রোহিঙ্গা শরণার্থী পার্শ্ববর্তী বাংলাদেশের কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন। আনুমানিক 32,000 রেজিস্ট্রিকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী কাতুপালং এবং নয়াপাড়া শরণার্থী শিবিরে বসবাস করছেন। যুক্তরাষ্ট্র সরকার বারবারই সকল সম্প্রদায় যাদের মানবিক সহায়তা প্রয়োজন তাদের প্রতি অবারিত সাহায্য এবং অভ্যন্তরীণভাবে রোহিঙ্গা জনগণকে তাদের স্বদেশভূমিতে প্রত্যাবর্তনের সুবিধা প্রদান করে মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য বার্মা সরকারকে অনুরোধ জানিয়েছে। প্রেসিডেন্ট ওবামা গ্রীষ্মের শুরুতে এমনিভাবে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন।
I think if I were Rohingya, I would want to stay where I was born. I'd want to stay in the land where my parents had lived. But I'd want to make sure that my government was protecting me and that people were treating me fairly. That's what I'd want. And that's why it's so important, I think, as part of the democratic transition to take very seriously this issue of how the Rohingya are treated.
আমি যদি রোহিঙ্গা হতাম, তবে যেখানে আমি জন্মেছি সেখানেই আমি থাকতে চাইতাম, যে মাটিতে আমার বাবা মা বসবাস করেছেন সেখানেই থাকতে চাইতাম। নিশ্চিত করে আমি চাইব যে সরকার আমাকে রক্ষা করবে এবং জনসাধারণ আমার প্রতি সদাচরণ করবে, সেটাই আমি চাইব। তাই হস্তান্তরণ প্রক্রিয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের প্রতি আচরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়াটা এতটা জরুরি বলে আমি মনে করছি। বার্মার রাখাইন রাজ্যের পরিস্থিতির প্রতি আলোকপাত এবং সমাধান নিশ্চিত করতে আমাদের সকলকে যৌথ প্রয়াস চালাতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় সম্মেলন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিসা।
উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের মধ্যকার উত্তেজনাপূর্ণ অচলাবস্থা নিরসনের লক্ষ্যে উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক করেছে আজ রাতে। এই অচলাবস্থা দুই প্রতিপক্ষকে যুদ্ধের মুখোমুখি নিয়ে এসেছিল। সৌলের একত্রীকরণ মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে ইয়নহ্যাপ বার্তা সংস্থা জানাচ্ছে যে আজ শনিবার সীমান্তবর্তী গ্রাম পনমুনজমে এই আলোচনা হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে মধ্যরাত পেরিয়েও এই আলোচনা চলছিল বলে বার্তা সংস্থাটি জানায়। অ্যামস্টারডাম থেকে প্যারিসগামী একটি ট্রেনে বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছেন। ঘটনার বেশি দূর গড়ানোর আগেই তিনজন আমেরিকান সহ অন্য যাত্রীরা বন্দুকধারীকে ধরে ফেলেন। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি, তবে সন্ত্রাসবিরোধী পুলিশের নেতৃত্বে তদন্ত চলছে। পুলিশ এরই মধ্যে মরক্কোর বংশোদ্ভূত 26 বছর বয়সী ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে। পুলিশ জানিয়েছে ঘটনার সময় ওই যুবকের কাছে একটি AK-47 রাইফেল, একটি পিস্তল এবং একটি ছোট ছুরি ছিল। সোমালিয়ার দক্ষিণাঞ্চলের শহর কিসমায়ুতে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানাচ্ছেন যে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে দুজন আত্মঘাতী বোমাবাজ সেখানকার সেনা ছাউনিতে প্রবেশ করলে অন্তত 10 জন সৈন্য নিহত এবং আরও 20 জন আহত হয়। বোমাবাজরা একসময়কার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা কিনা এখন সামরিক শিবির, তার ফটকে গাড়ি নিয়ে ধাক্কা দেয়। একজন সোমালি কর্মকর্তা জানাচ্ছেন যে ওই সেনা ছাউনিতে কেনিয়া ও সোমালি সৈন্যদের আফ্রিকান শান্তিরক্ষী বাহিনী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা সেখানকার ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে লড়াই করতে পারে। ওই আক্রমণে 2 জন জঙ্গিও নিহত হয় এবং অপর 2 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার কাবুলের একটি হাসপাতালের অদূরে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। আফগান রাজধানীতে কর্মকর্তারা বলছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকে পাওয়া খবরে বলা হচ্ছে যে কাবুলের কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকায় বোমাবাজরা বিদেশি বাহিনীর একটি যানবাহনকে লক্ষ্য করে এই আক্রমণ চালায়। প্রাথমিক হিসেবে বলা হয়েছে যে এই বিস্ফোরণে অন্তত 3 জন আফগান অসামরিক লোক নিহত হয়, তবে পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার বলছে যে নিহতের সংখ্যা 10-এ পৌঁছতে পারে। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেট বলে পরিচিত গোষ্ঠীর আরেকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। কর্মকর্তারা শুক্রবার বলেন যে ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ফাজিল আল হায়ালিকে 18 অগস্ট হত্যা করা হয় যখন তিনি ইরাকের মোসুল শহর সফর করছিলেন। ইসলামিক স্টেটের প্রচার মাধ্যম কর্মী আবু আবদুল্লাও এই হামলায় নিহত হন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেট প্রাইস বলেন, আল হায়ালির মৃত্যু আইসিলের ওপর প্রতিকূল প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কারণ এই গোষ্ঠীটির অর্থ, প্রচার অভিযান এবং লজিস্টিক্সের ওপর তার বড় রকমের প্রভাব ছিল। প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আল হায়ালি, যার অপর নাম হাজি মুতাজ, তিনি ওই কথিত ইসলামিক স্টেটের স্বঘোষিত খলিফা আবু বাকর আল বাগদাদির শীর্ষ সহকারী ছিলেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন এলিসন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.